আমরা বর্তমানে শ্রীমৎ ভাগবতে শ্রী শুক পরীক্ষিত সংবাদ শ্রবণ করছি। শুকদেব গোস্বামী প্রভু এই শ্লোকে বলেছেন, অকামই হোক সর্বকামী হোক মোক্ষকামী হোক, উদার বুদ্ধি হলে তীব্র ভক্তি যোগেতে পরম পুরুষের যজনা করবেন। যজের করবার আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। এ সম্বন্ধে ছিল চক্রবর্তীপাদের ব্যাখ্যা, আমরা গতকাল শ্রবণ করেছিলাম। কিছুটা শ্রবণ করার পর আমরা কালকের পাঠ সমাপ্ত করেছি। সর্বশেষ আমরা শ্রবণ করেছিলাম, ভক্তানাং তু ভজনীয় পরমেশ্বর সুখার্থমেব, ভক্তদিগের ভজনীয় পরমেশ্বরের সুখের জন্যই প্রবৃত্তানাং নিষ্কামতা, তাতে প্রবৃত্ত ভক্তদের নিষ্কামতা। এই জন্য কৃষ্ণ ভক্ত নিষ্কামত এব শান্ত তদ বচনৈরব অবশ্যই। এইখানে যে বচনগুলি এখন বলবেন, এই বচনের দ্বারা সেটা স্থির করা যায়, নিশ্চয় করা যায়। কি তানি চ যথা, সেগুলি হচ্ছে এই প্রকার, নাথ জনি সহস্রেষু যেষু যেষু ব্রজাম্যহম তেষু তেষ্যচ্যুতা ভক্তি অচ্যুত অস্তি সদা তৈ। হে অচ্যুত, হে নাথ, হাজার হাজার জনই আছে, জন্মলাভের স্থান আছে, যে জনিতেই আমি যাই, যেখানে আমার জন্ম হোক সেইখানেই যেন তোমার প্রতি অচ্যুতা ভক্তি লাভ হয়। তাহলে দেখুন ভগবান ভক্তের প্রবৃত্তি কোথায়। আর কি বললেন, সকর্ম ফল নির্দিষ্টাং যাং যাং জনি ব্রজাম্যহম তস্যাং তস্যাং ঋষিকেশ তৈ ভক্তির গৃহস্তু মে। হে ঋষিকেশ, নিজের কর্মফল দ্বারা নির্দিষ্ট হয়ে আমার যে যে জনি লাভ হোক, সকর্ম ফল নির্দিষ্টাং যাং যাং জনি ব্রজাম্যহম তস্যাং তস্যাং ঋষিকেশ, ঋষিকে সেই সেই জনিতে তৈ ভক্তি দৃঢ়স্তুমে, তোমাতে আমার ভক্তি দৃঢ় হোক। এই যে ভগবত ভক্তের বিচার। তন্ন সমাধিষু উপায়ং যেন তে চরণাব জয়ু স্মৃতির্যতা ন বিরমে ইতি সংসারতামিহ। ঠাকুর, আমাকে সেই রকম আদেশ করো যাতে তোমার চরণ পদ্ধতিতে আমার স্মৃতি কোনোদিন না নষ্ট হয়, বিরত না হয়, যে সংসারে যেখানেই আমি যাই না কেন এইসব বচনের দ্বারা এইটাই স্থির হয় যে ভগবত ভক্তদের প্রার্থনীয় বস্তু কেবল ভগবানের ভক্তি, আর কর্মীর প্রার্থনীয় বস্তু স্বর্গাদি সুখভোগ, জ্ঞানী যোগীর মোক্ষ, কিন্তু ভক্তের কেবল সেবা, ভগবানের সেবা। প্রায়োপবেশন আরম্ভে রাগ্য বিবচন যথা, পরীক্ষিত মহারাজ যখন প্রায়োপবেশন আরম্ভ করলেন তখনও তার বচন হচ্ছে এইরকম, পুনশ্চ ভুয়াদ ভগবত্তনন্তি রতি প্রসঙ্গশ্চ তদাশ্রয়েষু মহৎসু যাং যাম উপজামি সৃষ্টি মৈত্রস্তু সর্বত্র নমো দিজেভ্য। এই সভায় যেসব ব্রাহ্মণগণ উপস্থিত আছেন আমি আপনাদের সকলকে নমস্কার করি, আর আমি পূর্বে যে প্রার্থনা করেছি অনন্তদেব ভগবানে আমার রতি হোক, আর তৎ আশ্রিত ভক্তের প্রসঙ্গ হোক, অর্থাৎ ভগবানের অতি হোক, ভগবত ভক্তের প্রসঙ্গ হোক, আমি জন্ম জন্মান্তরে যে কোনো জায়গায় যাই না কেন, মহৎ পুরুষদিগের প্রতি আমার মৈত্রিতা মিত্রতা যেন থাকে, তোমার প্রতি আমার রতি বজায় থাকে, পুনরায় আমি এই প্রার্থনা করছি। আর সবাস্ত ব্রাহ্মণগণকে আমি নমস্কার করছি। ইতি উদার অধি, এই মূল শ্লোকে উদার অধি শব্দটা ব্যবহার করেছেন সুখদেব। এই উদারধির অর্থ কি? সুবুদ্ধি। বুদ্ধি মানুষের থাকে, তবে কুবুদ্ধি আর সুবুদ্ধি, কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেম ধন। কুবুদ্ধি ছেড়ে দিতে হবে, আমাদের কুবুদ্ধিটি হচ্ছে ভরা। সেই জন্য এখানে বললেন যিনি সুবুদ্ধিমান হবেন, উদারধি হবেন, এর আগে মন্দধির কথা বলেছেন, মন্দবুদ্ধি যারা তারা নানা দেবদেবীর পূজা করবে, নানা কামনা বাসনা নিয়ে দেবদেবীর পূজা করবে, আর যারা সুবুদ্ধিমান উদার বুদ্ধি তারা শ্রীহরির পূজা করবে। কাম রাইতে কাম সাইতে বা কাম রহিতেই করুক আর কামের সহিতই করুক। সাধারণ লোক যদি মনে করে যেহেতু আমাদের কামনা বাসনা আছে সেই হেতু আমরা দেবদেবীর উপাসনা করব, তা নয়। সর্বকাম, তোমার যত কামনাই থাক তুমি কৃষ্ণ ভজন করো, কামনা পূরণ করতে কৃষ্ণই পারে। অজ্ঞলোকের ধারণা দেব দেবীগণ কামনা পূরণ করতে পারে, কিন্তু তা নয়। দেব দেবীগণ যে কামনা পূরণ করে সেটা ভগবান বলছে ময়ৈব বিহিতং হিতং, আমি তাদের ভেতর থেকে সেই বিধান করে দেই বলে তারা পারে, তা নাহলে দেবগণের কোনো স্বতন্ত্রতা নাই। এটা মানুষ বোঝে না, তাদের বুদ্ধি কম, শুধু প্রভুপাদের ভাষায় তারা মূর্খ, সেই জন্য তারা বোঝে না। তারা মনে করে দেবতারা আমাদিগকে ফল দিতে পারবেন, কৃষ্ণ সেই সব ফল দেবেন না। কৃষ্ণ ছাড়া যে আর কারোর দ্বারা কোনো ফলই হবে না, কৃষ্ণই দিতে পারবেন। তবে কৃষ্ণ অন্য দেবতার উপাসনা করা অপেক্ষা তার উপাসনা করতেই বলেছে যে আমি দেব, তোমরা আমারই কাছে এসো। আর কালকে তো সে বিষয়ে আমরা বলেছি, আজ আর পুনরায় বলতে চাই না। তাই বলছেন কাম রাহিত্যে কাম সাহিত্যে বা কাম রহিতেই হোক আর কামের সহিতই হোক, ভক্তের ভগবত বিষয়ত্বমেব, ভক্তিতে যদি ভগবত বিষয় হয়, ভক্তির বিষয় যদি ভগবান হয় সুবুদ্ধিত্ব চিহ্ন, তাহলে সেইটাই হল সুবুদ্ধি। কাম থাকুক বা কাম না থাকুক এটা প্রশ্ন নয়, কাম রাহিত্যে কাম সাহিত্যে বা, কত বড় মঙ্গলের কথা ভাগবত আমাদের শোনাচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা মঙ্গলের কথা গ্রহণ করতে পারি না। ভাগবত শুধু এইটুকু বলেছেন তুমি কামনা রহিততে যদি না পারো, কামনার সহিত তুমি কৃষ্ণ ভজন করো, তাহলেই ভক্তির ভগবত বিষয়ত্বমেব, ভক্তির বিষয় যদি ভগবান হন, শ্রীহরি নন, অন্য দেবতা না হয়, তাহলে সুবুদ্ধি সুবুদ্ধিত্ব চিহ্ন, তাহলে সুবুদ্ধি এই চিহ্ন পাওয়া যায়, সেই লোকটা সুবুদ্ধিমান। তৎ অভাবে মন্দ বুদ্ধিত্ব চিহ্ন, তার যদি অভাব হয় তামস্তৈতজ্ঞানা প্রবর্তন্তে অন্য দেবতা, তাহলে মন্দ বুদ্ধিত্বের চিহ্ন। মানুষ তো মন্দ বুদ্ধি হয়েই আছে, আর মন্দ বুদ্ধি হয়ে থাকতেই চায়, সুবুদ্ধিমান হতে চায় না। আর হতে চায় না মানে ভাগ্যই মন্দ, সেই জন্য সুবুদ্ধি কিছুতেই হয় না। দুর্বুদ্ধি কিন্তু আপনা হইতেই হয়ে যায়। আজকাল যে যুগ হয়েছে, এ যুগে তো একেবারে এটা স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে মানুষের দুর্বুদ্ধিটা, স্বাভাবিক হয়ে যায়। আর সুবুদ্ধিটা কিছুতেই হতে চায় না। এটা পরমার্থের বিচারে ভগবত ভজন নিয়ে সুবুদ্ধির কথা হয়েছে, কিন্তু পরমার্থ ছেড়ে দিলেও সাংসারিক ক্ষেত্রেও একটা সুবুদ্ধি কুবুদ্ধি আছে, কিন্তু সেখানেও মানুষ ওই কুবুদ্ধির দিকেই হাঁটে, সাংসারিক যে সুবুদ্ধি এটুকু নিতে চায় না। এমনই কর্মদোষ, এমনই মানুষের ভাগ্য খারাপ। এই একটা হলো উদারধি, তার এই ব্যাখ্যা দিলেন। আর তীব্রেণ ভক্তিযোগেন, তীব্রেণ মানে জ্ঞান কর্মাদ্যমিশ্রেণ মেঘাদি অমিশ্র এবং সৌরকিরণ যথা, মেঘাদির দ্বারা সৌরকিরণ যদি আবৃত না হয় তাহলে যেরকম সৌরকিরণ তেজস্ক হয় সেই রকম কর্ম জ্ঞান যোগ ব্রত তপস্যায় এবং অন্যাবিলাসীর দ্বারা, অন্যাবিলাসিতার দ্বারা যদি ভক্তিটা আবৃত না হয়, অনাবৃত থাকে, তাহলে তীব্রতা থাকে, ভক্তি খুব তীব্রতা থাকে, প্রখরতা থাকে। ওই মেঘাদির ওই সূর্যের যেমন প্রখর তেজ, সৌরকিরণ যথা তীব্র সেই রকম তীব্র হয় ভক্তি। শ্রীমন মহাপ্রভু এই ভক্তি আমাদিগকে শিক্ষা দিয়েছেন। পূর্বে অবশ্য ভক্তির কথা যে এদেশে ছিল না তা নয়, থাকলেও সে ওই মিথ্যা, ওই আবৃতা। এই শুদ্ধা ভক্তি, কেবলা ভক্তি, অনন্যা ভক্তি, এইটি যেমন শ্রীমদ ভাগবত বর্ণন করেছেন স্পষ্ট করে, তেমনি শ্রীমন মহাপ্রভু বর্ণন করেছে। কিন্তু আজ আমাদের এমন দুর্ভাগ্য যে মহাপ্রভুর কথাটা আমাদের ভালো লাগে, আমরা অন্যান্য উপদেশকের কথা গ্রহণ করতে খুব প্রস্তুত, খুব ভালো লাগে, কিন্তু মহাপ্রভুর কথা হলে আর ভালো লাগে। আর মহাপ্রভু সম্বন্ধে লোকের ধারণাও অভাব, প্রকৃত ধারণা কিছু নাই, কেবল মনে করে মহাপ্রভু এই খোল কর্তাল নিয়ে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে বলেছে। তার যে কথার মধ্যে কত বিচার, তার কথা যে সমস্ত শাস্ত্রসার শ্রীমদ ভাগবতের উপরে প্রতিষ্ঠিত, সর্ব বেদ বেদান্তের সার, এ কথা বুঝতে পারে না, বুঝে খালি ওইটুকু বুঝেছে। আর বর্তমান কালের লোকের তো বুঝেছে যে এই নেড়ানেড়ি এইগুলি তো সেই মহাপ্রভুর দল, মহাপ্রভু আর মহাপ্রভু আমাদের কাছে করবেন। এগুলো হলো দুর্বুদ্ধি, কুবুদ্ধি তো কুবুদ্ধি, এ একবার দুর্বুদ্ধি, এরা কিছুতেই মহাপ্রভুর চরণে ভক্তি লাভ করতে পারছে না, দুর্ভাগ্যের কথা। এ বিষয়ে তথ্য দিয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 22 পরিচ্ছেদ 35 হইতে 48 সংখ্যায়। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, এই ভাগবতের কথাই আবার চৈতন্য চরিতামৃত দিয়েছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থখানি হচ্ছে শ্রীমদ ভাগবতের ভাষ্য স্বরূপ। যেমন শ্রীমদ ভাগবত হচ্ছে বেদান্তের ভাষ্য স্বরূপ, তেমনি চৈতন্য চরিতামৃত হচ্ছে শ্রীমদ ভাগবতের ভাষ্য স্বরূপ। দেখুন ওই শ্রীমদ ভাগবতের কথাটি চৈতন্য চরিতামৃতে কেমন করে বুঝিয়ে দিয়েছেন। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, উদাহরণ ভোগ কামনাই কর, মোক্ষ কামনাই কর, আর সিদ্ধি কামনাই কর, কিন্তু যদি সুবুদ্ধি তোমাদের মধ্যে হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণকে ভজায়, ওই দিব্যেন ভক্তি যোগে, গাঢ় ভক্তি যোগে কৃষ্ণ ভজন। অন্য কামী যদি করে কৃষ্ণের ভজন, নামাজিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। প্রথম নম্বরে কথা, অনেক লোকে জানে কৃষ্ণ ভক্ত হলে নিষ্কাম হতে হবে, এটা ঠিক। কৃষ্ণ ভক্ত হলে যে নিষ্কাম হওয়া দরকার এ কথাটা ঠিক, তবে আমরা তো নিষ্কাম নয়, আমরা সকাম, আমাদের অন্য কামনা রয়েছে, তাই এখানে ওখানে যেমন বলছে থাক, তোমার সর্বকাম থাক, তুমি কৃষ্ণ ভজনই করো। যেখানে নিষ্কামের ভজনীয় কৃষ্ণ, সেখানে সকাম হয়ে আমি কৃষ্ণ ভজন করে আমার সুবিধে কি? এই সুবিধে, অন্য কামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। এটা পাবে কোথায়? এটা পাবে কোথায়? অন্য কামী তুমি হয়ে যদি কৃষ্ণ ভজন করো, তাহলে তোমার মধ্যে কৃষ্ণ ভজন কামনা না থাকলেও, কৃষ্ণ ভক্তির মাগা না মাগলেও কৃষ্ণ তারে দেন সচরণ, কৃষ্ণ তোমাকে নিজ চরণ দেবেন, এত দয়া কৃষ্ণ। ওই দেখেন পুতনা স্তনে কালকুট বিষ মেখে কৃষ্ণকে মারতে গিয়েছিলেন, মারতে গিয়েছিলেন, তা কৃষ্ণ সেই স্তন পান করেছিলেন, স্নান করে দেখলেন যে আমাকে মারবার জন্য অবশ্য পুতনা এসেছে বটে, কিন্তু মাতৃভাব সেজি, এই যে সেজে এসেছে সেই জন্য কৃষ্ণ মাতৃপদ দিলেন পুতনার, তাকে মাতৃচিতা গতি ধাতৃচিতা গতি তাই মা এরকম গতি তাকে দিয়েছিলেন, কিন্তু গিয়েছিলেন মারতে, কিন্তু ওই যে একটা বাৎসল্যের বাহ্যিক ভাব নিয়ে একটা কপটতা করে বাইরে, ও যশোদা মা এই ছেলে কাঁদছে, দুধ দিচ্ছ না কেন, তা আমি একটু দুধ খাইয়ে যাই, খাওয়াতে এসেছে তো বিষ। তাই কৃষ্ণ কিরকম, সে এমন ভাবে দুধে টান দিলেন, স্তন পান করলেন, সে পানের সঙ্গে ওর প্রাণ চলে গেল, ওটা এসেছিল সেটি গুজে বেশ ভক্তভাব নিয়ে, একবার সুন্দরী স্ত্রী মূর্তি নিয়ে ঢুকেছিল সেখানে, সেও কৃষ্ণের ইচ্ছায়। তারপরে যখন স্তন পান করলেন তখন ওটা তো মরে গেল, তখন দু মাইল তিন মাইল বেঁধে সে অসুরের মূর্তি পড়ে গেল, তখন তারা ভাবলো যে ও বাবা এই রাক্ষসীটি এসেছিল, আরে বাবা কৃষ্ণ যে আজ বেঁচেছেন এ বড় দয়া। খালি এইরকম একটা কপট ভাব নিয়ে, কিন্তু ওই মাতৃভাবের কপটতা, ওই বাৎসল্য ভাবের একটা কপটতা, কৃষ্ণ তো কপটকেও ছাড়ছেন না, অন্য কামীকেও ছাড়ছেন না, অন্য কামী আসুক, কৃষ্ণ কেন, কৃষ্ণ ভক্ত ছাড়ে না। হরিদাস ঠাকুর হরিনাম করছে, রামচন্দ্র খান একটা বেশ্যাকে পাঠিয়ে দিলেন, যাও, যদি হরিদাসের সাধুত্ব নষ্ট করতে পারো তাহলে তোমাকে যথোচিত পুরস্কার দেয়া হবে। বৈশ্যা বললে ঠিক আছে। তিনি এসে দেখলেন নির্জন স্থান, তুলসী আছে আর হরিদাস ঠাকুর হরিনাম করছে। উনি এসে তুলসীকে সেখানে তো একটু ভক্তিভাব দেখাতে হবে, তুলসীকে প্রণাম সুনাম করে বসেছেন। তারপরে উনি তো হরিনাম করছেন, রাত্রি যখন প্রায় শেষ হয় তখন তিনি বললেন, দেখুন আমি তো এসেছিলাম। বলে কেন, তুমি যুবক, তোমার নবীন যৌবন, আমিও যুবতী, আর এই নির্জন স্থান, আমি তোমার সঙ্গ চাই। তখন হরিদাস ঠাকুর বললেন, আজ তো ভোর হয়ে গেছে, আপনি কাল আসবেন, কাল আপনার মনোবাঞ্ছা পূর্ণ করব। চলে গেল। রামচন্দ্রকান্ত বলে, কি ঠিক হয়ে গেছে, কাল ধরে নিয়ে আসবো তোমার কাছে, কথাবার্তা হয়ে গেছে। আচ্ছা, তারপরের দিন আবার এসেছে, এসে ওই রকম প্রণাম টনাম করে বসেছে, বসে এ তো হরিনাম করছে, এ তো হরিনাম করছেই করছে। তারপরে যে সেদিনও রাত্রি যখন শেষ হয়ে যায় তখন ইনি বললেন, তাই তো আমার তো রাত্রি শেষ হয়ে গেল, তাই তো আমার হরিনামটা শেষ হয়, কাল শেষ হবে, তুমি কাল এসবে আসবে, তুমি কাল আসবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। তৃতীয় দিন গেলেন, তৃতীয় দিন থেকে যেইভাবে হরিনাম করছে ভুরুক্ষেপ নাই। তখন ইনি তো যত রকমের প্রক্রিয়া বস্ত্র উঘাড়িয়া দেখায় এবং নানা রকমের বিক্রিয়া করতে থাকে, শেষকালে তিনি যখন আর তার বিক্রমে কিছু হল না, হরিদাস ঠাকুর তখন বললেন, দেখো, তখন ওর মতি ফিরে গেছে, তিন দিনে ওর মতি ফিরে গেছে যে আমি প্রভু বড় অন্যায় করেছি, আপনার মতো সাধু মহাপুরুষ তার এইরকম সাধুত্ব নষ্ট করতে আমি এসেছিলাম, তা আমি তো নিজের ইচ্ছায় আসি না, রামচন্দ্র খান আমাকে বাঁচিয়েছিল। হরিদাস ঠাকুর বলেন, তা আমি জানি, রামচন্দ্র খান যে তোমাকে পাঠিয়েছেন তা আমি জানি, সৎভক্ত তো এরা, আমি জানি, তবে তুমি আমার সঙ্গ চেয়েছিলে তো, তা সেই জন্য আমি দেখলাম একটু তো খারাপ কথা কিছু বলছে না আমার সঙ্গ, তাই তুমি আমার কাছে বসে হরিনাম শুনছো, আমার কাছে আর কি পাবে, আমার কাছে বসে হরিনাম শোনো। আমি বললাম, করো শোনো হরিনাম। হরিনাম শুনতে শুনতে এখন তোমার মতি ফিরে গেল, এখন তুমি কৃষ্ণ ভজন করতে চাচ্ছ, ঠিক আছে, আমার সঙ্গ করে কি হবে, কৃষ্ণ সঙ্গ তুমি লাভ করো, এই তোমাকে হরিনাম দিচ্ছি, হরিনাম তুমি যাও বাড়িতে গিয়ে সব ধন টন বিতরণ করে দিয়ে মস্তক মুন্ডন করে এক বস্ত্র হয়ে, গঙ্গার চয়ন করে এক বস্ত্র হয়ে এসো, আমি হরিনাম দিয়ে এইখানটা তোমাকে দেব, তুমি এখানে থাকবে। সাধু ওর দেখুন, আর কৃষ্ণ তো কাক, কৃষ্ণ তো সকলকেই করতে পারে, অন্য কামী কৃষ্ণ ভজন করলে তার কামনা ছাড়িয়ে দিয়ে তাকে নিজ চরণ দেন, কপট ভাবে একটা ভক্তির ভান করে তার কাছে এলে সেই কপট তার পুরস্কারে, যে যাই হোক এ তো বাৎসল্য ভাবে কাপড় করেছে, যা একে একটা বাৎসল্য ভাবে কোন সেবায় একে দেয়া হোক। কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। কাম লেগে কৃষ্ণ ভজন করছে কিন্তু শেষ পর্যন্ত কি হয়, কাম ছেড়ে দিয়ে দাস হওয়ার জন্য অভিলাষ হয়। কৃষ্ণ ভজনের এমন মহিমা, কিন্তু মানুষের এমন দুর্বুদ্ধি, ওই যে নানা দেব দেবীর পূজা ধরেছে ও কিছুতেই ছাড়বে, কিছুতেই ছাড়বে। কৃষ্ণ ভজনের যত মহিমাই থাক, কৃষ্ণ ভজনে যত কল্যাণী থাক, হাজার রকমে বুঝালেও ওই ঘুরে ফিরে কম্পাসের কাটা ওই দিদি যায়। কেন, স্মার্ত সমাজ, মায়াবাদী সমাজ প্রবল, তারা সব সময় ওই পঞ্চমার্জনা নানা দেব দেবীর উপাসনা ওইগুলো শিক্ষা দিয়েছে। কাজী এখন ঘরে জন্মে সেই দেখছে, পাড়া প্রতিবেশীর মধ্যে ওই দেখছে এবং সমাজে ওই দেখছে। সুতরাং সমাজকে পরিত্যাগ করে, পাড়া প্রতিবেশীর কথা পরিত্যাগ করে, নিজের গৃহের ভাই বন্ধু স্ত্রী পুত্র সকলের কথা পরিত্যাগ করে, সাধুগুরু বৈষ্ণবের কথায় যে একজনে যে কৃষ্ণ ভজনে লুটে পড়বে, এটা বড় ভাগ্যের কথা। এ তো কিছুতেই হতে চায়, এ তো কিছুতেই হতে চায়, ওই দিকে টেনে নিয়ে যায়। আর ওই সব দেখাবে পাড়ার সব লোক এই করে, তারাও তো কৃষ্ণ করে, তারাও তো সব দেব দেবীর পূজা করে, কৃষ্ণ করে, তারাও তো সব খায় আর কৃষ্ণ নাম করে। এ কোন কৃষ্ণ নাম তুমি কোথার থেকে নিয়ে এসেছো? কিছু খাওয়া যাবে না, কিছু করবার যাবে না, খালি কৃষ্ণ নাম করতে হবে, আর কোন দেব দেবীর পূজা করা যাবে না। ওসব আমাদের পাড়ায় চলে না, সমাজে চলে না, আমাদের বাড়িতেও চলবে না। তোমার যদি করতে হয় তা তুমি বাড়ি ছেড়ে চলে যাও। সে আবার সকলে পারে না, আচ্ছা তাহলে আমি তোমাদের দলেই ভর্তি হলাম। চৈতন্য চৈতন্যের কিরকম শ্রীমৎ ভাগবতের ভাষ্য আপনারা দেখুন। উদার মহতি যার সর্বোত্তমা বুদ্ধি, নানা কামে ভজে তবু পায় ভক্তি সিদ্ধি। উদার মহতি যার সর্বোত্তমা বুদ্ধি, এই সর্বোত্তমা বুদ্ধি ছাড়া তো হবে না। সেইটাই হলো মহতি বুদ্ধি, সেইটাই হলো উদার বুদ্ধি। সর্বোত্তমা বুদ্ধিকে মহতি বুদ্ধি বলে, সেটাকে উদার বুদ্ধি বলে ভাগবতে, সেইটাকে উদার বুদ্ধি বলেছে। নানা কামে ভজে, যে কামনাই থাক, ধর্ম অর্থ কাম মোক্ষ যে কামনা তোমার থাক, তুমি ভজ। কিন্তু ভজলে কি হবে? তবু পায় ভক্তি সিদ্ধি। ভক্তি প্রভাব সেই কাম ছাড়াইয়া, কৃষ্ণ পদে ভক্তি করায় গুণে আকর্ষিয়া। কিন্তু কৃষ্ণের এমন কৃপা, ভক্তির এমন প্রভাব যে সেই কাম ছাড়িয়ে দিয়ে কৃষ্ণ পদে ভক্তি করায়, কৃষ্ণের গুণে আকর্ষণ করে। নিত আত্মারাম অষ্টমুনয় নিগ্রন্থ বিগুরুক্রমে কুটবন্তি হয়তো কিং ভক্তি নিত্যম মুটগুণ হরি। আত্মারামত্ব ছাড়িয়ে দিয়ে এটি করায়, আর তাছাড়া অন্য কামিরও সব কাম ছাড়িয়ে দিয়ে কৃষ্ণপাদ ভক্তি করতে পারায়, আকর্ষণ করে নিয়ে আসে, চাই না আর কিছু। সত্যাম দ্বিসত্তর্থিত মর্থিত নিলাম নৈবার্থত যত পুনরর্থিত যথা, স্বয়ং বিধত্তে ভজতাম অনিচ্ছতাম ইচ্ছা বিধানং নিজ পাদ পল্লবম। ভাগবত কি বলেছেন? যে নানা রকম বিষয় কামনা করে তাকে তিনি সত্য সত্যি সে বিষয় দেন। সত্যং দিশতি অর্থিতম অর্থিত নিনা, যে নানা রকম বিষয় কামনা নিয়ে তাকে ভজন করেন তাকে সেই দেয়। কিন্তু নৈবার্থত যত পুনরর্থিত যত, কিন্তু এমন অর্থ দেয় না, এমন বুঝায় দেয় না যে আবার সেই বিষয় কামনা করবে, বিষয় দিয়ে বিষয় কামনাটা ভুলিয়ে দেয়। এমন বলেছেন ভগবানই কি করুণা, প্রহ্লাদ মহারাজকে তার পিতা বীর দিলেন। প্রহ্লাদ তো ভক্ত, তাকে যে যা দেবে ভগবানকে না সমর্পণ করে খাবে না, সে বীজও তিনি সমর্পণ করেছেন। ভগবান সেই বীজ গ্রহণ করেছেন, তিনি গ্রহণ করতেই তো সেটি অমৃত হয়ে গেছে, সেই অমৃত দিয়ে দিয়েছেন প্রহ্লাদকে, খাও প্রহ্লাদ এই নাও। সেই অমৃত খেয়ে বিষে মরলাম। হিরণ্যকশিপু বললে বীজ খাওয়ালাম তাতেও মরল না, কিন্তু এর মধ্যে যে কিরকম কেমিক্যাল অ্যাকশন হয়ে গেছে তা তো বুঝতে পারে না, তা তো বুঝতে পারে না। ভগবানকে নিবেদিত জিনিস খেলে সে জিনিসের যে কি মহিমা, আর অমৃত্য কুকার্য গেলে যে কি মহিমা, সেটা তো বোঝে না লোক। এই জন্য মানুষ ভগবানে অর্পণ করে যারা খায় তারা বড় দুর্ভাগা, তারা বড় দুর্ভাগা। সুদাম বিপ্র ভগবানের জন্য খুদ নিয়ে গেছিলেন, সেই খুদ খেলেন, কিন্তু শেষ পর্যন্ত সুদাম আর কি হইল। লক্ষ্মী ভগবানকে হাত ধরে বারণ করছেন যে তুমি আর খেও না, আর খেও না, তোমার বন্ধুর অতুলশ্চর্য হয়ে গেছে, এরপরেও যদি খাও আমি যে তোমার পদসেবিকা লক্ষ্মী, আমাকে দাসী হয়ে তবে চলে যেতে হবে তোমার বন্ধুর বাড়িতে, যেটা আর করো না, লক্ষ্মী হয়ে যাও। তখন তিনি আত্মরক্ষা করবার জন্য বারণ করছে, আর খেয়ে ওই যুমুষ্টিতে সব হয়ে যাবে। কিন্তু আমরা এমন হতভাগ্য, একটু মাছ পেঁয়াজ খাওয়ার লোভে ভগবানকে নিয়োজন করতে পারি না। অর্থ রোজগার হয়, বাজার হয়, রান্না হয়, বাসন মাজা হয়, সব কাজই হয়, কিন্তু ভগবানকে নিবেদন করার সুযোগ হয় না। দুর্ভাগার এই তো লক্ষণ। সেখানে বলছেন যে দেখো ভগবান সত্যি সত্যি অর্থ কামনাকারী কি অর্থ দেয়, কিন্তু এমন অর্থ দেয় না যাতে আবার পুনরায় তার কামনা হবে অর্থের জন্য, চিরদিনের জন্য তার কামনা একেবারে দূর করে দেয়। কি করে? স্বয়ং বিধত্তে ভজতাম অনিচ্ছতাম, তিনি স্বয়ং বিধান করেন। কি বিধান করেন? ওই ভজন করছে কিন্তু ইচ্ছে করছে না ওই নিষ্কাম হওয়ার, সেই অনিচ্ছতাম ভজতাম ভজনকারীকে ইচ্ছা বিধান, ইচ্ছাটাকে ঢেকে দেবার জন্য ওই কামনা বাসনাকে আপন করবার, নিজ পাদ পল্লব, নিজের পাদ পল্লব দিয়ে দিচ্ছে, এই নাও আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দেব, সৎ চরণামৃত দিয়া বিষয় ভুলাই, কেন অন্য জিনিস নেবে কেন, এই আমার পাদপদ্ম নাও, এই পাদপদ্মের সেবা করো, দেখো কি তোমার বাকি থাকে, আর কিচ্ছু বাকি থাকে। হরিভক্তি শুদ্ধোদয়েতে শ্রীকৃষ্ণের প্রতি ধ্রুবের বাক্য, স্থানাবিলাসী তপসি স্থিত ত্বাং প্রাপ্তবান দেব মুনিন্দ্র গুজ্জম কাচং বিচ্ছিন্ন নপি দিব্য রত্নম স্বামীন কৃতার্থস্মি বরং ন যাচি। কৃষ্ণকে বলছেন ধ্রুব, যখন কৃষ্ণ বলছেন কৃষ্ণ এই নাও তুমি আমার ভজন করতে যখন বেরিয়েছিলে তখন তুমি প্রার্থনা করেছিলে এই আমার পিতৃপুরুষাদি কেউ কোনোদিন যে সম্পত্তি পায় নাই, যে ঐশ্বর্য পায় নাই, আমি সেই ঐশ্বর্য চাই, আমার বাবা আমাকে কোলে উঠতে দিল না, এ রাজত্ব নয়, আমি একেবারে এমন রাজত্ব চাই যে আমার বাপ ঠাকুর দাদা চৈত্য পুরুষ কেউ কখনো এরকম রাজত্ব পায় না। কৃষ্ণ বললেন নাও, যা তুমি চেয়েছিল নাও, এবার আমি তোমাকে দেব, কলকাটি তো ঘুরিয়ে দিয়েছে আগে। তখন ধ্রুব বলছেন স্থানাবিলাসী তপসি স্থিত, আমি তপস্যায় স্থিত হয়ে কেন স্থিত হয়েছিলাম, স্থানাবিলাসী রাজ্যাবিলাসী, আমার বাবা যখন ওইরকম ব্যবহার করলে সৎমার কথায় তখন আমি রাজ্য বিলাসী হয়ে তপস্যায় অবস্থিত হয়েছিলাম, ত্বাং প্রাপ্তবান অস্মি, প্রভু আমি তোমাকে পেয়ে গেছি, দেব মুনিন্দ্র গুজ্জম, দেবতাগণ যে তোমাকে পায় নাই, মণিগণ যে তোমাকে পায় নাই, তাদের কাছেও গুপ্তধন যে তুমি, সেই তোমাকে আমি পেয়ে গেছি, কাচং বিচ্ছিন্ন নবী দিব্যরত্ন, আমি যে রাজত্ব চেয়েছিলাম সে তো কাজ সদৃশ। কাজ দেখতে অবশ্য প্রথমে ভালো, কিন্তু একটু ঠন করে লাগলেই ভেঙে যায়। সুতরাং কাচং বিচ্ছিন্ন, ওই রকম অনিত্য জিনিস আমি খুঁজতে বেরিয়েছিলাম, ও রাজত্ব তো নয় ও কাজ খুঁজতে বেরিয়েছিলাম। কাচং বিচ্ছিন্ন নবী দিব্যরত্ন, আমি দিব্যরত্ন পেয়ে গেছি, আর আমি কাজ দিয়ে কি করবো? কাজ খুঁজতে খুঁজতে যখন তোমার পাশপদ্ম রূপ দিব্যরত্ন পেয়ে গেছি, মহামুনি পেয়ে গেছি, স্বামী কৃষ্ণাশ্মি বরং নজাতি, আমি আর ঘর চাই না, আমি আর রাজ্য টাজ্য কিছু চাই না, কোনো বড়ি চাই না। বলি তুমি কিছুই চাও না, আমি চাই তোমার পাশপদ্মের ভক্তি, আর আমার কিছু দরকার। দ্বিতীয় স্কন্ধে প্রথম দুই অধ্যায় কর্ম যোগ ও জ্ঞান হইতে ভক্তি যোগের শ্রেষ্ঠতা বলিয়া, দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় সকল দেবতার উপাসনা হইতে শ্রেষ্ঠত্ব নির্বাচন পূর্বক ভগবানের ভক্তি যোগের অভিধেয়ত্ব বলিতেছেন। এই শ্লোকে সিদ্ধার্থ আমি টিকা করছেন, অকাম শব্দে কান্ত ভক্ত পূর্ণ পুরুষ হল পর অর্থাৎ নির্বাদ বা দেহ মনের অগণ্য, তীব্র শব্দে দৃঢ় অর্থাৎ স্বভাবত অনুপঘাত বা বিঘ্নের অবকাশ রই, সেই রকম ভক্তি যোগ যা বিঘ্নে কিছু করতে পারে না, কামনা যেমন ইচ্ছা হোক না কেন। শ্রীমহাভারতে এই রূপ কথিত হইয়াছে, ভক্তের সহিত চাপিত কালী বিষ্ণুকাল, নিজগ্রহে বিষ্ণু সেবায় স্মৃতি বা আচার এবং নিজ ভোগ্যের অর্পণী দান, তার তৃষ ফল ইন্দ্রাদির দুষ্প্রাপ্য, শ্রী কর্দমের প্রতি তার তৃষ উক্তি, হে প্রজাপতি কর্দম, আমার পূজা কখনই নিষ্ফলা হয় না, অথবা যে কোনো কামই হইয়া দৃঢ়ভাবে যজন কর, তাহলে ফলকালে শুদ্ধ ভক্তি সম্পাদন উদ্দেশ্যেই উহা পর্যবসিত হইবে। এইরূপ অভিপ্রায় ক্রমে সবিশেষ উদ্দিষ্ট হইয়াছে, এদের দ্বারা একান্ত ভক্তগণের বা মোক্ষকামী জনের সেই ভক্তি যোগের অভিধেয়ত্বের কথাটি সর্ববিষয়ক কাম তাৎপর্য পরেরও ভক্তি অভিধেয় রূপে সর্বদা নির্মিত হইয়াছে। কেবল যে একান্ত ভক্তই পরম পুরুষ ভগবানকে বজনা করেন তা নয়, উদ্ভক্ত অথবা অনুক্ত সর্বকাম এবং নিষ্কাম ব্যক্তিও ভগবানকে বজনা করিয়া থাকেন। এইরূপ কৃষ্ণসুখ তাৎপর্য বিশিষ্ট পুরুষই অকাম, এবং যারা যাবতীয় ভোগকামনা করেন তারা সর্বকাম। সর্বকাম এই শব্দের দ্বারাই সকাম সামান্যে মোক্ষকামী ব্যক্তি দিগেরও বুঝাইয়া থাকে। কিন্তু মোক্ষকামী ব্যক্তি যদি মনে করেন যে তাহারা সর্বকাম ব্যক্তিগণের অন্তর্গত নহে, তাহারা নিষ্কাম, তবে তাহাদের সেই অভিমান খণ্ডনের জন্য মোক্ষকাম শব্দের উল্লেখ, অথবা সর্বকাম ব্যক্তিগণ হইতেও মোক্ষকাম পুরুষগণের সকামত্ব অত্যন্ত অধিক, ইয়ার জ্ঞাপনের জন্যই মোক্ষকাম শব্দের পৃথক অবতারণা। নিজের দুঃখ নিবৃত্তির ইচ্ছা এবং সুখ প্রাপ্তির আকাঙ্ক্ষাকে কাম করে, সেই সেই কাম তাৎকালীন কিঞ্চিৎ মাত্র দুঃখ খণ্ডনের জন্য অথবা নশ্বর সঙ্গসুখাদি লাভের জন্য কর্মীগণ সেই সকল কাম পূরণার্থে দেবতান্তরের উপাসনা করেন। জ্ঞানাধিকারী স্বীয় সংসার দুঃখ খণ্ডন এবং ব্রহ্মসুখানুভব বিলাস করেন, সুতরাং তারা উক্ত কর্মীগণ হইতে অধিকতর সকাম। কর্মীগণের কামেচ্ছা বা আশার মাত্রা এবং ক্ষুদ্র জ্ঞানীগণের কামেচ্ছা অপরিসীম, কিন্তু ভক্তগণের ভজনীয় পরমেশ্বরের প্রীতি উৎপাদন বা সেবা লাভের জন্যই ভজনে প্রবৃত্তি, অতএব তারা নিষ্কাম। ভগবত ভজনী সুবুদ্ধির এবং দেবতান্তর উপাসনাই মন্দ বুদ্ধির কার্য, তীব্র শব্দের দ্বারা জ্ঞান কর্মাদি অমিশ্রিত শুদ্ধ ভক্তি যোগ স্বতঃপ্রকাশ, সূর্য কিরণ যে প্রকার মেঘাদির দ্বারা অনাবৃত থাকিলে তার প্রকতার পূর্ণ উপলব্ধি হয়, তদ্রূপ কর্ম জ্ঞান আদির দ্বারা অনাবৃত হইলে ঐকান্তিক ভক্তিযোগের উদয় সম্ভবপর হইয়া থাকে। আজ এই পর্যন্ত, এরপরে প্রভুপাদের একটি ভাষ্য আছে, তাই শুনে অন্য কথা শুনে সংসার করব। মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যচেত পুরুষং করম। সুখদেব গোস্বামী প্রভুর এই শ্লোকের ব্যাখ্যা আমরা শ্রীধর স্বামীর শ্রবণ করেছি, চক্রবর্তীবাদের শ্রবণ করেছি এবং শ্রী চৈতন্য চরিতামৃতাদিতে যে সকল তথ্য দিয়েছেন তাও শ্রবণ করেছি। আজকে কেবল আমাদের শ্রী গুরুপাদ পদ্ম শ্রীশ্রীল প্রভুপাদের ভাষ্যটি শ্রবণ করে পরবর্তী শ্লোক শ্রবণ করব। শ্রীল প্রভুপাদ বলছেন, সর্বকাম শব্দে যদৃচ্ছা জাত কামনা নির্দিষ্ট হইয়াছে। এখানে যে সর্বকাম বলেছেন তার অর্থ দিলেন যে যদৃচ্ছা জাত কামনা, ঈশ্বর ইচ্ছাক্রমে দৈবক্রমে কর্মানুসারে যার যে কামনা সেইটি নির্দিষ্ট হয়েছে সর্বক্ষণ, অর্থাৎ অন্যাভিলাষ। কৃষ্ণ সেবা ব্যতিরেকে অন্য অভিলাষ যা। আরেকটি অর্থ দিয়েছেন, সর্বশব্দের অর্থ ভগবান বিষ্ণু, সর্বশব্দে ভগবান বিষ্ণুকে বুঝায়। যেখানে বিভু বিষ্ণুর ধারণা নাই সেই স্থানে খণ্ডিত বস্তুর প্রার্থনা, অখণ্ড সর্বব্যাপক উমাপুরুষ বিষ্ণুর ধারণার অভাব হলি এই খণ্ডিত বস্তুর ধারণা হয়। এবং ব্যাপক বিষ্ণুর বিভিন্ন অঙ্গসমূহ বিচ্ছিন্ন করিয়া প্রতিযোগী ধারণাবেশে খণ্ডিত বস্তুতে অবিষ্ণু বা ভোগ্যজ্ঞান কামনাবশী জীব ভোগ প্রবৃত্তি বিশিষ্ট হন। তার মানে ব্যাপক বিষ্ণুর, তিনি তো সব ব্যাপে আছেন, বিশ্বং ব্যাপনতি যশৈব বিষ্ণু, সেই ব্যাপক বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে এই জগতের যা কিছু, সেইটিকে বিচ্ছিন্নভাবে বিচার করে ভগবানের সঙ্গে অভিন্নভাবে বিচার না করে বিচ্ছিন্নভাবে বিচার করে তার একটা প্রতিযোগী ধারণার আবিষ্ট হয় এবং সেই আবেশে খণ্ডিত বস্তুতে অবিষ্ণু বিচার হয় এবং সেই অবিষ্ণু বিচারই তাতে ভোগ্যজ্ঞান হয়। ভোগ্যজ্ঞান করে কামনাবশী জীব ভোগ প্রবৃত্তি বিশিষ্ট হয়। যেকালে তিনি খণ্ডজ্ঞানের বশীভূত, অর্থাৎ জীব যেকালে খণ্ডজ্ঞানের বশীভূত, সেই বদ্ধাবস্থায় অসংখ্য খণ্ড কামনার পরিতৃপ্তি বাসনায় যথেচ্ছাচারী হন। অসংখ্য খণ্ড 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 বস্তু দর্শন হয়, অখণ্ড সর্বব্যাপক ভগবত দর্শন অভাবে, এবং সেই সকলের কামনা নিয়ে যথেচ্ছাচারী হন। যেকালে সর্বশব্দের উদ্দিষ্ট বিষ্ণুই কামের বিষয় হন সেই কালে ইতর বাসনা থাকে না। যখন সর্বব্যাপক বিষ্ণু তিনি কামের বিষয় হয়, কামনার বিষয় হয়, সেই কালে ইতর বাসনা থাকে না, সেই কালে তিনি অকাম বা একান্ত ভক্ত হন। বিষ্ণু সেবা ব্যতীত অপরবৃত্তি হইতে অবসর গ্রহণ করার নাম মোক্ষকাম। বদ্ধজীব নিজ সংকীর্ণ স্বাধীনতা বসে আপনাকে যথেচ্ছাচারী বা যথেচ্ছাচার ত্যাগী অভিমান করে, কখনো যথেচ্ছাচারী বা কখনো যথেচ্ছাচার ত্যাগী, তখন তার অনুদার বুদ্ধি প্রবলা, উদার বুদ্ধি হয় না। মূল শ্লোকে সেই উদার অধিক কথাটা আছে। তখন তার অনুদার বুদ্ধি প্রবলা, যখন তিনি বুভুক্ষু বা মুমুক্ষুর ধর্ম অতিক্রম করেন তখনই তিনি অকাম বা একান্ত ভক্ত। তাদৃশ একান্ত ভক্ত সকল প্রকার বিঘ্ন হইত হইয়া পরম পুরুষের সেবা করিয়া থাকে। যিনি অকাম ভক্ত তাহার সেবা প্রবৃত্তি হেতু অনুদারতা নাই। ভক্তি বিরোধী কর্ম বা জ্ঞান না থাকিলে দেহা সেবা করবে, এই হল শ্রীল প্রভুপাদের ব্যাখ্যা। এখন আমরা পরবর্তী শ্লোকটি শুনব। এতামানেব যজতামিহ নিঃশ্রেয়সোদয়ঃ ভগবত্যচল ভাব যদ ভাগবত সঙ্গত। তিন উপাসনা কর, একটি শক্তি, একটি শিব, একটি সূর্য, একটি গণেশ আর একটি বিষ্ণু। ব্যাস উনি করলেন পাঁচটি, এও তো যাই হোক সংখ্যায় অনেক, 33 কোটির থেকে পাঁচটিতে এনে দিলেন। শঙ্করাচার্য পঞ্চপাসনা প্রচার করলেন, বলে এই হিন্দু ধর্ম তোমাদের, এই পঞ্চপাসনা করবে। তার মধ্যে উনি ব্যবস্থা করে দিয়েছেন যে গণেশের আগে করবে, বাবা না এলে বিঘ্ন দূর হবে না। যাই হোক যেভাবেই হোক, এই শক্তি শিব সূর্য গণেশ বিষ্ণু এর জন্য শাক্ত শৈব গণপত্য সৌর এবং বৈষ্ণব, এই পঞ্চপাশক সম্প্রদায় হিন্দু ধর্মেতে করে দিয়ে শঙ্করাচার্য একটা মীমাংসা করে দিলেন, এর মধ্যে তোমার যেটি ইচ্ছা। তারপরে তুমি যদি পাঁচটিও করো তাতেও কোনো ক্ষতি নেই, তবু তো পাঁচটি মশায় 33 কোটি করা, এখন 33 কোটি ফুল জোগাড়ি করি তো কঠিন হইত, তারপরে আবার 80 কোটি হলে তো আর কথাই নেই, এত ফুল বিল্লপত্র কোথায় পাবে। তা উনি পাঁচটি করে দিলেন, সেই পাঁচটি এখন চলে আসছে। তবে পাঁচটিতেও সন্তুষ্ট নয়, বিয়েথার ব্যাপারে সুবচনী একটি চাই, সে একটি করতেই হবে। তারপরে এই মেয়েরা এই তারা ব্রত করে একটু তারার পুজো করতে হবে, আবার দুই চারটা ঢেলা ঠেলা করে জলে ফেলে ঢেলে দিয়ে উঠবে, এরকম কিছু কিছু যা নাই তা নয়। তাহলে পাঁচটি প্রদান করে হিন্দু ধর্ম স্থাপিত হল পঞ্চপাশনা। কিন্তু এরা তো এই পঞ্চপাশনার মধ্যে শক্তি বা কে, শিবই বা কে, গণেশই বা কে, সূর্যই বা কে, আর বিষ্ণুই বা কে ঠিক করতে পারে? এরা তো সবই সেই বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি তো বিষ্ণুরই শক্তি, আর সূর্য গণেশ এসব তো বিষ্ণুরই রূপ প্রতিফলিত হয়েছে মায়ার গুণে, কিন্তু আর বিষ্ণু উপে গেছে, ওই সব ভিন্ন ভিন্ন রূপ ধারণা হয়েছে, আর চরম একটি নিরাকার নির্বিশেষ ব্রহ্মকে ঠিক রেখেছে। যে পাঁচটি করবা বটে কিন্তু চরমে একটি, সে কিরকম? নিরাকার নির্বিশেষ নির্গুণ নিষ্ক্রিয় ইত্যাদি, এটা করে দিয়েছে, সেইটাই হিন্দু ধর্মেতে চলছে। তেমন এদের আর কি হবে, এদের এই হবার মধ্যে হচ্ছে এই করবে, এই আবার যাবে, আবার আসবে, এই করবে, এই করবে, কথা বন্ধ হবে। তার একটি মাত্র পথ আছে, ইহ মানে এই জগতে যজতাম, এই নানা দেব দেবীর উপাসনা কারিগণের এতামান এব নিঃশ্রেয়স উদয়, এইখানেই হল নিঃশ্রেয়স উদয়। কি? ভগবত অচল ভাব, ভগবানেতে অচল ভাব, যে ভাব, যে ভক্তি, যে প্রেম আর বিচলিত হবে না, অচল নিত্য ভাব। সেটা কি করে হবে? এইসব লোকের যত ভাগবত সঙ্গত, যদি এদের ভাগ্যক্রমে ঈশ্বর ইচ্ছায় ভগবত ভক্তের সঙ্গ হয়, তা নাই লাভ হয়। এই পঞ্চপাশবের সম্প্রদায়ের সঙ্গ করে এই হবে। যদি কোন ভাগ্যে কোন জীবের ওই ভগবত ভক্তের সঙ্গ হয়, তখন তার সঙ্গক্রমে যে আপনারা কি করছেন, নানা কল্পনা করে করে নানা মূর্তি পূজা করে করছেন, ভাঙছেন, আসল বস্তু চিনলেন না? আসল বস্তু যে ভগবান, যার তেজি সূর্য, যার শক্তিতেই কালী দুর্গা, যার শক্তিতেই শিব গণেশ, তাকে আপনারা চিনলেন না? এখন এই ভাগবত সঙ্গ হলে কেউ কেউ হয়তো তাদের শ্রদ্ধা না করে না পাঠান, আমরা যা শুনেছি, আমরা যা শিখেছি, আমরা যা বুঝেছি, ওই নিয়ে আমরা চলব, আপনাদের বলবার কোন অধিকার নেই। সেখানে আর ভগবত ভক্তেরা কি করবে? আর যেখানে ভগবত ভক্তের প্রতি কারণ ও যেমন দৈবক্রমে যোগাযোগ, তেমনি দৈবক্রমে যদি শ্রদ্ধাটাও হয়ে যায়, তাহলে পরে তাদের কথা শোনা, তত্ত্বটা শোনেন, কে কি কোথা হতে এলো, কিভাবে এলো, কি হলো, বিষয়টা শোনেন। এই ভাগবত সঙ্গত, ভাগবত মানে ভগবানের যে ভক্ত, তার সঙ্গক্রমে ভগবতী অচল ভাব, ভগবানেতে অচল ভাব হয় ভগবত ভক্তের সঙ্গে। মহাপ্রভু বলেছেন, ব্রহ্মাণ্ড বর্ণিতে কোন ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা, আর তো উপায় নেই। অসংখ্য জীব আছে নানা কামনার বসে বশীভূত হয়ে, নানা দেব দেবীর পূজা করছে, নানা রকম ফল লাভ করছে, কে ফল দিচ্ছে, কি ফল দিচ্ছে, কতক্ষণ থাকছে, ও বিষয় কিছু নাই, আসছে যাচ্ছে, এই করছে, জন্ম জন্মান্তর ধরে এই চলছে পুরুষানুক্রমে। একমাত্র ভগবত ভক্তের সঙ্গক্রমে এই যে পরিবর্তন হতে পারে, যদি কারোর হয়ে থাকে জানবেন সে ভক্ত সঙ্গী হয়েছে। এটা ব্যাখ্যা করছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ননু উক্ত লক্ষণানাং দেবান্তর ভক্তানাং লব্ধ তত্তৎ কামানাম অন্তে কলু খলু কা গতিষ্যাত ইতি চেত। কেউ যদি প্রশ্ন করেন, ওই যে দেবতাদের ভক্ত, এদের উপাসনা করে যদি সেই যে কামনা নিয়ে করে, সেই সেই কামনা যদি লাভ করে, লব্ধে তত্তৎ কামানা অন্তে খলু কা গতিষ্যাত, এদের অন্তে কি গতি হবে, ইতি চেত, এই যদি জিজ্ঞাসা হয়, ন কাপ, কিচ্ছু হবে, কিচ্ছু হবে না। হ্যাঁ, ওই যে কে সে, যেমন জন্মে এই করেছে, আবার মরে এসে এই করবে, আবার জন্মে জন্মে এই করবে, এই জন্ম জন্মান্তরে এই চলবে, আর কি অন্য কিছু হবে। কিন্তু যদি যাদৃশিক মহৎ কৃপাসা, কিন্তু যদি ঈশ্বর ইচ্ছাক্রমে মানে যাদৃচ্ছে মহৎ কৃপাসা, মহতির কৃপা লাভ করে, সেটা ঈশ্বর ইচ্ছা ছাড়া হবে না। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন ভাগ্যবানে সেটা হয়, যখন মহৎ কৃপা হয়, যাদৃচ্ছিক মহৎ কৃপার সাপ তদৈব ভক্তির সাপ, তখনই ভগবানের ভক্তি হবে। এই একটা পথ আছে, সেটা কোন জন্মে কোন ভাগ্যবানে কোথায় গিয়ে মহৎসঙ্গ ঘটবে আর মহৎ কৃপা হবে আর মহতের কৃপায় ভগবতি হবে সেটা আগে থাকতে বলা যায়। তবে এই একটা পথ আছে, এমনি ওইভাবেই চলবে গতানুগতি জন্ম জন্মান্তর। কিন্তু যদি যার দৃষ্টিক মহৎ কৃপার শেখ তদৈব ভক্তি শেখ যা পেতাবান এব জগৎ। এই শ্লোক পেতাবান এব যজতা দেবান্তর যাদি না নিঃশেষ উদয়। দেবতান্তর জাতিগণে এই নিঃশেষ উদয় হতে পারে কি, মানে যদি ভাগবতানা সঙ্গত হে তো ভগবতী ভাব, ভাগবতের সঙ্গক্রমে ভক্তের সঙ্গক্রমে যদি ভগবানের ভাব হয়, কিরকম ভাব? সেবত্ব ভাবনার ভাব, ভগবানই সে কি করছে, ভগবত ভক্ত যখন বুঝিয়ে দেবে কি করছে, একে করছো তাকে করছো ওকে করছো ওকে করছো, কেন সকলের মূল যিনি সে তাকে করো। গাছের গোড়ায় জল দিলে ডালপালা সবই সঞ্জীবিত থাকে এবং বৃক্ষ হইতে ফল পাওয়া যাবে, ফল ফুল যা পাওয়ার পাবে। তেমনি সকলের মূল সেইটি বিচার করো, সকলের মূল নারায়ণ, নারায়ণ হইতে সব উদ্ভূত, অতএব সেই নারায়ণের ভজন করো। যথাতর মূল নিচে জনে নৃপঞ্চিত সঙ্গ ভুজো প্রসাকা, গাছের গোড়ায় জল দিলে যেমন সেই গাছের ডাল পালা সব সঞ্জীবিত থাকে, দেখুন সকলের মূল যে নারায়ণ, সেই নারায়ণের যদি পুজো করো তাহলে সব হবে। যথা প্রাণ মহারাজ্য যতেন্দ্রিয়া নাম, মানুষ চোখ দিয়ে কাজ করে, বিল্ডিং করুক বা লেখাপড়ার কাজ করুক, কান দিয়ে হয়তো কোনো অফিসে ভর্তি হয়েছে সেখানে খালি টেলিফোন ধরে বসে থাকে, সে কানের কাজ। এই পোস্ট অফিসে যেসব গুলো ডাক নিয়ে যায় সেগুলো তো পায়ে হেঁটে কেবল বেরিয়ে পোস্ট অফিস থেকে পোস্ট অফিস যাতায়াত করে, কিন্তু তার আহারটা কোথায় দেয়, চোখের মধ্যে না কানের মধ্যে না পায়ের মধ্যে, কোথায় ঢুকায়? প্রাণ উপহারাত যথেন্দ্রিয়ানা, প্রাণে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সতেজ থাকে, আর চোখের মধ্যে দিলে তো চোখ অন্ধ হয়ে যাবে, কানের মধ্যে হলে তো কানটাই যাবে, তেমনি প্রাণোপহারাচ্ছ যথেন্দ্রিয়ানা তেমনি সর্বার হনব, সকলের পূজা হবে অচ্যুতের চা, অচ্যুতের যে ভগবান নারায়ণ শ্রীবিষ্ণু তার পূজা করলে সকলের পূজা। তোমরা মনে করো না যে কালী বাকি থাকবে, শিব বাকি থাকবে, সূর্য গণেশ বাকি থাকবে, অন্য শীতলা মনসা ষষ্ঠী এরা সব বাকি যাবে, কেউ বাকি থাকবে, সর্বার হনব, সকলের অর্হন হবে অচ্যুতের, অচ্যুতের ইচ্ছার দ্বারা পূজার দ্বারা সম্ভব। ওই দাদা ছটকে শিখাচ্ছে, একটা লোকের ছেলে আর কিছুতেই লেখাপড়া শেখে না, দুটো ছেলে, যখন এক মাস্টার এলো বলে আমি কিছু চেষ্টা করে দেখি পারি কিনা, তারপরে বলে চল মাঠে চল বেড়াবি, বলে চল এটা কি, এটা গরু, ওটা গরু, এও একটা গরু, ও একটা গরু, এই দুটো কটা গরু হলো এখানে, এই দাদা বলিস না, এই ছটকে শিখাচ্ছে, একটা একটা কটা হয় এই শেখাবার তালে আছে, এই মাস্টার আর কিছু নেই মাঠে নিয়ে এসেছে আর এই গরু দেখাচ্ছে, এই গরু দেখিয়ে এই আমাদের সত্যিটা শিখবে। আমাদেরও হচ্ছে জাতক, এত সব যুক্তি বিচার দিয়ে বলা হলো নারায়ণ হলে সব সব পূজা বন্ধ করে দাও, গৌরী মঠের এই কর্ম কালকে নারায়ণ 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 ক্ষেত্র ক্ষেত্র বিষ্ণু বিষ্ণু কর, আর দেব দেবী ওরা কিচ্ছু মানবে। এই হলো কথা, এই নামানোর কথা হলো না, পুজো ছাড়ার কথা হলো, পুজো যাতে ভালো করে হয় তার কথা তো হলো। যে সর্বার হনম অচ্যুতের, যেহেতু ভাগবতের কথা, সকলের পূজা হবে, কারোর বাদ যাবে না নারায়ণের বলে। কিন্তু সেটা ধরবে না ওই ঘুরে ফিরে গিয়ে না। সেদিন যেমন কালকে একজন পাঠটা শুনে উপরে গিয়ে আমাকে বলছে, কালীকৃষ্ণ তো এক অ্যাম্বুলেন্স যা, এতক্ষণ ওখানে কি শুনে এলে? সেখানে পাঠটা শুনে উপরে গিয়ে বলছে, কালীকৃষ্ণই তো এক অ্যাম্বুলেন্স, এক কি করে হবে, কালী আর কৃষ্ণ কথাও তো দুটো, চেহারাও তো দুটো, নামও দুটো, ফলও দুটো, কাজও দুটো। তবে হ্যাঁ, কৃষ্ণের কাল কালীর কৃষ্ণ, আপনারা কৃষ্ণের কালীকে জানুন তাহলে ভালো হবে। কৃষ্ণের শক্তি কালী, কৃষ্ণের বহিরঙ্গা শক্তি কালী, এইটা যদি বুঝতে পারেন তাহলে কালী কি কৃষ্ণকে জানবে। আর তা না এলে, না জেনে ওই কালীকৃষ্ণ এক কালীকৃষ্ণ এক, আরে কালী নাম একটা আর কৃষ্ণ নাম একটা, কালী পুজোর মন্ত্র একটা, কালী পুজো এক প্রকার, কৃষ্ণ পুজো এক, সব এক। তাহলে হলো কি করে, হলোটা কি করে? যারা এক বলে তাদের আর যুক্তি লাগে না, তাদের কেউ জিজ্ঞাসাও করে না যে আপনারা যে এক বলছেন এক কি করে হবে। আমাদের তো কালী পুজো আমরা করতে হলে এইরকম ভাবে পুজো হয় এবং তাতে একটু পাঠা বলি দিতে হয়, আর কৃষ্ণের পুজো তো একদম কাজ করা নিরিমিষি। তা কালীর মন্ত্র তো এই, আর কৃষ্ণের মন্ত্র তো এই, চেহারা কালীর চেহারা তো এইরকম, এখানে কতগুলো হাত থাকে, জিভ বের করা থাকে, আর শিবের উপরে পা থাকে, আর এরকম হাতে ধরা থাকে মুন্ডু, এই চেহারা। আর কৃষ্ণের কোন দিক দিয়ে আগে বলছেন, কোথায়, রূপে না গুণে না নামে না কিচ্ছে, একটা কিসে? কিন্তু ও দল কিচ্ছু প্রশ্ন করবে, ওই এক শুনে বলে হ্যাঁ নমস্কার, ঠিক বলেছে, আমি এটা এইটা শুনবার জন্য এসেছিলাম। ওই গৌরী মঠে মাঝে মাঝে যাই তো, ওরা কিরম গণ্ডগোল করে দেয়। আপনি ঠিক বললেন, এই এক যে কি করে হয়